রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ। আমার নবীজি সিরিজের আজকের পর্বে আমরা জানতে যাচ্ছি নবীজি দেখতে কেমন ছিলেন, নবীজি কীভাবে হাঁটতেন, কীভাবে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনাকারী সাহাবায়ে কেরামের সংখ্যা অগণিত হলেও যখনই আমরা তার গঠন প্রকৃতি বিষয়ে অবগত হতে চাই দেখি যে বর্ণনাকারী সংখ্যা বেশ কম। এর কয়েকটা কারণ হতে পারে। প্রথমত, শরীয়তের বিধিবিধান সম্পর্কিত নবীজির কথা ও কাজের বর্ণনা করেছেন তারা বেশি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন বর্ণনা তেমন কোনো বিষয় নয়, তাই এই বিষয়ে তারা যথেষ্ট মনোযোগ দেননি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে উপস্থিত থাকার কারণে এর খুব একটা প্রয়োজনও তাদের ছিল না। তাদের প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলেই দেখতে পারতেন। দ্বিতীয়ত, সাহাবাদের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন শ্রদ্ধাভীতির প্রভাব নিয়ে। তারা তাদের কাছে ছিলেন বটে, একই স্থানে থাকতেন, কিন্তু এই ভয় তাদেরকে দূরে সরিয়ে রাখত। এই বাস্তবতাকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে এভাবে বর্ণনা করেছেন, আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় কোনো মানুষ ছিল না, আমার দু চোখে তার চেয়ে মর্যাদাবান কেউ নেই, কিন্তু আমি কখনো পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকে দেখতে পারতাম না, তাই যদি তার কেউ বিবরণ জানতে চায় আমি বলতে পারবো না, কারণ তাকে চোখ ভরে কখনো দেখতে পারিনি। প্রত্যেক সাহাবীর অবস্থাই ছিল এমন। তৃতীয়ত, মানুষের গঠন সুষ্ঠু বর্ণনা করাও কঠিন। খুব কম মানুষই মানুষের গঠন প্রকৃতি সংক্ষেপে বর্ণনা করার মতো যথাশব্দ ব্যবহারের যোগ্যতা রাখে, কারণ মানুষের দেহের গঠন বিভিন্ন রকমের হয়। আমরা কেবল শরীরের দৈর্ঘ্য বিবরণের জন্য লম্বা, মাঝারি, খাটো এই তিনটি শব্দ ব্যবহার করতে পারি, অথচ লম্বারও অনেক আকৃতি রয়েছে, তেমনি মাঝারি ও খাটো আকৃতিরও রয়েছে বিভিন্ন ধরন। এমনই ফর্সা রং, কালো রং, গোল আকৃতি, এই প্রতিটি রূপ বর্ণনা করার মতো সূক্ষ্ম পরিমাপক নেই, সঠিকভাবে বর্ণনা করার শব্দভাণ্ডারও অফুরন্ত নয়। তাই সাহাবিগণ তার আকৃতি বর্ণনা করার জন্য অন্য আকৃতির আশ্রয় নিয়ে তুলনা করেছেন। আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন অনেকটা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো। তাবিদের কাছে তার বিবরণ তুলে ধরার জন্য এটাই ছিল সবচেয়ে উপযুক্ত এবং উত্তম পন্থা। তবে একজন সাহাবিয়াতের বর্ণনা থেকে আমরা কিছুটা পরিপূর্ণ বর্ণনা পাই। তার নাম ছিল উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মে মাবাদের বাসায় আতিথেয়তা গ্রহণ করেন। সে সময় উম্মে মাবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখেছেন তাদেরই পরে বর্ণনা করেন। বর্ণনাটি ছিল এমন, চন্দ্রালোকিত শরীর আর উজ্জ্বল চেহারার অধিকারী তিনি, তার চরিত্র মাধুর্য ছিল সুষমামণ্ডিত, উদরের স্থূলতা, মাথার ক্ষুদ্রতা কিংবা বিশালতার কলুষতা তার মধ্যে ছিল না, তিনি অতি সুন্দর, মহারূপবান, গণ্ডদেশ উজ্জ্বল, চোখের মণি দুটো ঘন কালো, শুভ্র নয়নকটরে মণি দুটো জল জল করছিল, চোখের পাপড়ি ছিল লম্বা, ভ্রু দুটো সামান্য সূচালো, তার কেশ ছিল কৃষ্ণকালো, তিনি দীর্ঘকায় নন আবার খর্বকায় নন, এমন বেটে নন যে দেখা যায় না, আবার এত লম্বাও নন যে দৃষ্টিকটু মনে হয়। দূর থেকে দেখলে তিনি সবার মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ও প্রদীপ্ত, আর কাছ থেকে সবচেয়ে মোহনীয় ও সুমিষ্ট, তিনি প্রিয়ভাষী, অতিভাষী নন আবার লঘুভাষীও নন। যখন তিনি চুপ থাকেন গাম্ভীর্যের বিশালতা তাকে ঘিরে রাখে, আর যখন কথা বলেন এক প্রখর দীপ্তি তার চোখে মুখে ছড়িয়ে পড়ে, তিনি রাগী কিংবা বাচাল নন, তার কণ্ঠস্বর সহজবদ্ধ আর মধুময়। তার মুখের কথাগুলো সুবিন্যস্ত মুক্ত দানার মতো ঝরে পড়ে। তার সঙ্গীরা সর্বদা তাকে পরিবেষ্টন করে রাখেন। তিনি কোনো কথা বললে তারা মনোযোগ দিয়ে শোনেন, কোনো নির্দেশ দিলে সেই নির্দেশ পালনে ঝাঁপিয়ে পড়েন। তিনি অনুকরণীয় ও মজলিসের কেন্দ্রবিন্দু। একটু আগে বলছিলাম, মানুষের গঠনসষ্ঠ বর্ণনা করা বেশ কঠিন, কিন্তু উম্মে মাবাদ এই ব্যাপারে যথাযোগ্য ইনসাফ করেছেন, সুবহানাল্লাহ। তো গঠন বৈশিষ্ট্য বর্ণনার প্রয়োজন কখন হল? সাহাবিদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বিবরণ দেবার প্রয়োজন ছিল না, যেহেতু তিনি নিজেই ছিলেন তাদের মধ্যে বিদ্যমান। এছাড়া দূরে বা কাছের সকল সাহাবি যেন হাজির থাকতে পারে, তাই তিনি বহু আগেই বিদায় হজের ঘোষণা দিয়েছেন। ফলে যারা তখনও দেখেননি তাদের প্রত্যেকের জন্য নবীজিকে দেখার একটা সুযোগ তৈরি হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেলে এলো তাবেঈদের যুগ। তাবেঈগণ এমন একটি সময় পেয়েছিলেন যখন তাদের নামাজ, রোজা, পানাহারের আদব, মসজিদে প্রবেশ, এক কথায় জীবনের সকল ইবাদত ও কাজকর্ম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হতো। অচিরেই তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন প্রকৃতি জানার আগ্রহ দেখা দিল। যদিও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, চরিত্র ও আচরণের পরিচয় ইতোমধ্যে লাভ করেছেন, আর তা জানার একমাত্র উপায় ছিল তাদের সামনে থাকা সাহাবিদের জিজ্ঞেস করা। কেননা তারাই কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন এবং তার সাহচর্য পেয়ে ধন্য হয়েছেন। সুতরাং সাহাবিদের কাছে বারবার প্রশ্ন আসতে থাকে যেন তারা গঠন প্রকৃতি বর্ণনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অঙ্কিত করে, যেমন আমরা ইতোমধ্যে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে বুঝতে পেরেছি এবং উম্মে মাবাদের বর্ণনা থেকে। এই এত প্রশ্নের কারণ ছিল প্রজন্মের পরে প্রজন্মে অব্যাহত থাকা তাদের হৃদয়ে নবীপ্রেম। উম্মতের এই নবীপ্রেম ও দর্শনের ইচ্ছার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন। তাই তিনি বলেছেন, তোমাদের সামনে এমন একটি সময় আসবে যখন মানুষের কাছে গচ্ছিত সম্পদ ও পরিজনের মতোই আমার সাক্ষাৎ তাদের কাম্য হবে। অন্য এক হাদিসে এসছে, আমার পরে উম্মতের মধ্যে এমন অনেক লোক আসবে যাদের অন্তরে আমার প্রতি এতটা ভালোবাসা থাকবে যে তারা তাদের সম্পদ পরিজনের বিনিময়ে হলেও আমাকে দেখতে চাইবে। সুতরাং সাহাবিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ তুলে ধরা শুরু করলেন, কখনো সংক্ষেপে, কখনো সবিস্তারে, আবার কখনো আংশিক। তবে সত্য কথা হচ্ছে যে শ্রোতা কখনোই দর্শকের তৃপ্তি পায় না। বান্দার প্রতি আল্লাহর এক অব্যাহত অপার অনুগ্রহ হল তিনি কাউকে কাউকে স্বপ্নযোগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভের সুযোগ দান করেন। এই স্বপ্ন সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দেখেছে সে আমাকেই দেখেছে, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি বিষয়ক বুখারী ও মুসলিমের হাদিস বর্ণনাতেই ক্ষান্ত দেব। অন্যান্য কিতাবের হাদিস প্রকারান্তরে বুখারী ও মুসলিমের হাদিস, এমনকি শামায়িল তিরমিজির সহিহ হাদিসগুলো বুখারি এবং মুসলিমের হাদিসের সাথে শাব্দিক বা অর্থগত দিক থেকে মিল রাখে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝারি গড়নের, তার উভয় বাহুমূলের মধ্যবর্তী স্থান অন্যান্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল, তার মাথার চুল উভয় কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল, লাল পোশাকে তার চেয়ে অধিক সুন্দর আমি কাউকে দেখিনি। অন্য বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর চেহারা ও গঠনের অধিকারী, অতি লম্বাও না, খাটোও না। আরেকটা হাদিসে আছে, বাবরি চুল বিশিষ্ট লাল পোশাকে পরিহিত কোনো লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সুদর্শন দেখিনি, তার চুল কাঁধ ছুঁয়ে যেত। বারা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তরবারির মতো ছিল? তিনি জবাব দিলেন, না, বরং চাঁদের মতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি লম্বা ছিলেন না, আবার খাটোও না, তিনি ধবধবে সাদা ছিলেন না, আবার সম্পূর্ণ তামাটে বর্ণেরও না। কুঞ্চিত চুল বিশিষ্ট ছিলেন না, আবার তার চুল একেবারে সোজাও ছিল না। অন্য বর্ণনা আছে, তিনি ছিলেন মাংসল হাত পা ও সুদর্শন চেহারার অধিকারী। আমি পূর্বে বা পরে কাউকে তার মতো দেখিনি। তার হাতের তালু ছিল প্রশস্ত। আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফর্সা লাবণ্যময় আকর্ষণীয়। অন্য বর্ণনা আছে, তিনি ছিলেন ফর্সা ও লাবণ্যময় চেহারার অধিকারী। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বিবর ছিল কিছুটা প্রশস্ত, চোখ ছিল টানা, পায়ের গোড়ালে ছিল হালকা গোস্ত বিশিষ্ট। তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার অগ্রভাগের কিছু চুল ও কিছু দাড়ি ধূসর বর্ণের হয়ে গিয়েছিল, তেল ব্যবহার করলে তা প্রকাশ পেত না, চুলগুলো এলোমেলো থাকলে বোঝা যেত। তিনি ছিলেন ঘন দাড়ি বিশিষ্ট। কেউ বলল, তার চেহারা কি তলোয়ারের মতো ছিল? তিনি বললেন, না, বরং চাঁদ সূর্যের মতো গোলাকৃতির। তার কাঁধে মোহরের নবুয়ত দেখেছি কবুতরের ডিমের মতো, তার শরীরের বর্ণেরই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর মতো কোমল কোনো রেশমও আমি স্পর্শ করিনি এবং তার শরীরের ঘ্রাণের চেয়ে উত্তম কোনো ঘ্রাণ অনুভব করিনি। অন্য বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উজ্জ্বল বর্ণের, তার ঘাম মুক্তার মতো চকচক করত, হাঁটার সময় তিনি সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অবয়ব এবং সৌন্দর্য বিবরণ সম্বলিত হাদিসগুলো একত্র করলে দুটো বিষয় স্পষ্ট ফুটে উঠবে, এক, সুষম ও মধ্যম ধরন, এবং দুই, শরীরের প্রতিটি অঙ্গের সামঞ্জস্যপূর্ণতা। দৈর্ঘ্যে তিনি ছিলেন মাঝারি আকৃতির, বেশি লম্বা বা খাটো ছিলেন না। বর্ণের দিক থেকে ছিলেন স্বাভাবিক ফর্সা, ধবধবে সাদা বা তামাটে বর্ণের না, উজ্জ্বল বর্ণের। তার মাথার চুল ছিল মধ্যম ধরনের, অর্থাৎ কোকড়ানোও না, আবার একেবারে সোজাও না। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে যথাযথ সামঞ্জস্য থাকলেই দেহের সৌন্দর্য পূর্ণতা পায়। তিনি তেমনই ছিলেন। উভয় বাহুর মধ্যবর্তী স্থানের প্রশস্ততা, উভয় হাত ও পায়ের মাংসল হওয়া, এগুলো কোনো দৈহিক ত্রুটি নয়, বরং তা সামঞ্জস্যেরই বিবরণ। কারো শরীর কাঠামো এবং অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ কেমন তা বাস্তবে কাছাকাছি কোনো চিত্রের দ্বারা বোঝালেই যথেষ্ট হয় না, বরং দেহের লাবণ্য ও সৌন্দর্য প্রকাশিত হয় যখন সে তার দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সম্পূর্ণভাবে ওঠে, চলাফেরা করে এবং কাজেকর্মে নিরত হয়। এ কারণেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চলন দেখে বলেছিলেন, ফাতিমা হেঁটে আসছিলেন, খোদার কসম, আমরা হাঁটা দেখে ভাবছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইলেন। তখন তার কাছে তার কুরাইশী স্ত্রীগণ উপস্থিত ছিলেন। তারা উচ্চস্বরে তার কাছে অধিক আবেদন করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রবেশের অনুমতি চাইলেন, সঙ্গে সঙ্গে স্ত্রীগণ দ্রুত পর্দার আড়ালে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়ে হাসতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে হাসান। নবীজি বললেন, আমার কাছে যারা ছিল তাদের ব্যাপারে আশ্চর্য হচ্ছি, তোমার আওয়াজ শুনে তারা পর্দার আড়ালে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, তাদের উচিত ছিল আপনাকে ভয় করা। তিনি আরও বললেন, হে নিজেদের নফসের শত্রুরা, তোমরা আমাকে ভয় পাচ্ছ অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় করছো না? তারা বললেন, কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রূঢ় এবং কঠিন। স্ত্রীদের কথা থেকে পরিষ্কার বোঝা যায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাদের ভীতি ছিল ত্রস্ত হওয়ার মতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভীতি ছিল শ্রদ্ধাপূর্ণ। নবীজি কিভাবে হাঁটতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা চলা ছিল একজন প্রাণবন্ত এবং উদ্যমী পুরুষের মতো, তাই তার হাঁটার গতি ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একটু ঝুঁকে হাঁটতেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার সময় একটু ঝুঁকে হাঁটতেন, যেন কোনো উঁচু ভূমি থেকে অবতরণ করছেন। এটা হচ্ছে মধ্যম গোছের চলার পদ্ধতি, প্রাণহীন হাঁটা বা অস্থির চলন নয় এবং অহংকার এবং দম্ভের চলনও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার পছন্দের বান্দাদের হাঁটার বৈশিষ্ট্য এভাবে বর্ণনা করেছেন। রহমানের বান্দা তারা যারা জমিনের বুকে চলাফেরা করে নম্রভাবে। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ বলেন, তারা সহজ ও নরম পদভরে হাঁটাচলা করেন, কৃত্রিমতা ও লৌকিকতা থাকে না তাতে, কোনো গর্ব বা দর্প থাকে না, তারা ভাব ধরে মুখ বিকৃত করেন না, থপথপ করে পা ফেলেন না, তাদের হাঁটাচলায় বিশেষ ব্যক্তিত্ব প্রকাশ পায়, আত্মিক প্রশান্তির প্রতিচ্ছবি দেখা যায়, তারা স্থির কদমে হাঁটেন, তাতে গাম্ভীর্য, ধৈর্য এবং শক্তিমত্তা ও একাগ্রতা ফুটে ওঠে। তারা জমিনে চলাফেরা করে নম্রভাবে, এর অর্থ এই নয় যে তারা মাথানত ব্যক্তির ন্যায় নিজেকে গুটিয়ে হাঁটেন। পূর্ববর্তী অনেক বুজুর্গ দুর্বল মানুষের মতো হাঁটা অপছন্দ করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এক যুবককে ধীর গতিতে হাঁটতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি অসুস্থ? সে বলল, না হে আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে চাবুক দিয়ে তাড়া করলেন এবং দৃঢ়পদে হাঁটার নির্দেশ দিলেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হাঁটার দশটি পদ্ধতি উল্লেখ করে বলেছেন, এর মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ হাঁটা হল নম্রভাবে এবং কিছুটা ঝুঁকে হাঁটা, অর্থাৎ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। তিনি কিভাবে বসতেন? সাহাবিদের মধ্যে নবীজি বিশেষ হয়েছিলেন না, তিনি ছিলেন তাদেরই একজন, তাদের মতোই বসতেন এবং হেলান দিতেন। তাই তাদের সামনে নতুন কেউ এলে নবীজিকে আলাদা করে চিনতে পারত না, জিজ্ঞেস করে নিতে হতো। জিমাম ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও তেমন ঘটেছে। তাই তিনি মসজিদে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ কে? সাহাবিরা বলল, এই ফর্সা ব্যক্তিটি যিনি হেলান দিয়ে আছেন। তিনি কখনো মাটিতে বসে যেতেন, বসতেন চাটায়ের উপর অথবা বালিশে হেলান দিয়ে, কখনো মসজিদে গা এলে দিয়ে পায়ের উপর পা রাখতেন, কখনো বালিশে হেলান দিয়ে বসতেন, তখন বালিশ থাকত তার বায়ে। তার আচরণ ছিল মার্জিত, অতিরঞ্জন নয় এবং লৌকিকতা থেকে দূরবর্তী। যখন তিনি ঘুমাতেন, ডান কাত হয়ে শয়ন করতেন, মাঝে মধ্যে গালের নিচে হাত রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের সুগন্ধির জন্য পরিচিত ছিলেন। কোথাও গেলে পথে ছড়িয়ে পড়া সুগন্ধির সূত্র ধরে বুঝতে পারত তিনি এই পথ ধরে গেছেন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালে হাত বুলিয়েছিলেন। তিনি বলেন, আমি তার হাতে এমন শীতলতা ও সুগন্ধি অনুভব করেছি যেন তিনি তার সুগন্ধির কৌটা থেকে বের করেছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম সংগ্রহ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর ঘামতেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা সেগুলো সুগন্ধির পাত্রে এবং কাচের বোতলে ভরে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সুলাইম, এটা কি? উম্মে সুলাইম বললেন, আপনার ঘাম, একে আমি আতরের সাথে মিশিয়ে নেই, আমার বাচ্চাদের জন্য বরকতময় মনে করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক করেছ। অন্য হাদিসে এসছে, এটাকে আমাদের আতরের সাথে রাখি, এটা সর্বোত্তম সুগন্ধি। এমনই হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্ধের সৌরভ, যদিও তিনি সুগন্ধি স্পর্শ না করে থাকেন। শক্তি এবং উদ্যম। নবীজীবনের যেদিকে আপনি দৃষ্টি দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যম ও শক্তি সম্পর্কে জানতে পারবেন। শারীরিক শক্তি, প্রত্যয়ের শক্তি, সংকটকালে ধৈর্যের শক্তি, লাগাতার রোজা রাখার শক্তি, নামাজে আল্লাহর সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার শক্তি, কঠিন পরিস্থিতি মোকাবেলার শক্তি, এমনকি এই শক্তির প্রাচুর্য ও নতুনত্ব ছিল বয়স বেড়ে যাওয়ার পরেও। কয়েকটা ঘটনা শোনা যাক। মুসলিমরা খন্দকের যুদ্ধের সময় তীব্র ঠান্ডা এক সকালে খন্দক খনন করছেন, এমন সময় তারা একটা বিরাট আকার শক্তিশালী পাথরের মুখোমুখি হলেন। সবাই মিলে সকল চেষ্টা করেও তারা পাথরটি সরাতে অপারগ হলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি জানালেন। তিনি বললেন, আমি নেমে দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। তার পেটে তখন পাথর বাঁধা। তিন দিন ধরে তিনি খাবারের স্বাদ গ্রহণ করেননি। তিনি কোদাল হাতে নিয়ে পাথরে আঘাত করলেন। বৃহৎ পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এছাড়াও তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে একাকেই তার তায়েফে গমনের কথা মনে করা যায়, যখন তিনি এমন কাউকে খুঁজছিলেন যিনি দিন প্রচারে তাকে সাহায্য করবেন। বিনিময়ে তিনি অবর্ণনীয় শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে ইচ্ছাধিকার প্রদানের ঘটনায় দেখা যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি তখন উঁচু একটি ঘরে অবস্থান করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উঠলেন একটি খেজুরের ডাল ধরে, যেখানে সিঁড়ির মতো করা ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, আমিও নামলাম। আমি নেমেছি খেজুরের ডাল ধরে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন কিছু না ধরেই, যেন তিনি মাটিতে হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শক্তিশালী ছিলেন, শক্তির প্রত্যাশা করেছেন এবং শক্তি অর্জনে উৎসাহ দিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে তিনি দুর্বলকে অবজ্ঞা করতেন। সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কোনো কারণে নিজেকে নিম্নস্তরের লোকজনের উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এমনটা ভাবতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক দেয়া হয় কেবল তোমাদের দুর্বলদের কারণে। নবীজির হাসি ও আনন্দের প্রকাশভঙ্গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ তার চেহারায় প্রকাশ পেত। সাহাবিগণ তার আনন্দের ছবি এভাবে তুলে ধরেছেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনায় বর্ণিত আছে, তাবুক যুদ্ধে শরীক না থাকার পর আল্লাহ যখন তার তওবা কবুল করেছেন, তখন তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। আনন্দে তার চেহারা ঝলমল করছিল। তিনি বললেন, ইতোমধ্যে তোমার কেটে যাওয়া জীবনের সবচেয়ে আনন্দময় দিনের সুসংবাদ গ্রহণ করো। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলে তার চেহারা এমন আলোকিত হয় মনে হয় যেন এক টুকরো চাঁদ। তাকে এই রূপে দেখলেই আমরা তার আনন্দ বুঝতে পারতাম। ইফকের ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার তার নির্দোষিতা প্রমাণের আয়াত অবতীর্ণ হওয়া সম্পর্কে তিনি বলেন, সে সময় তার উপর কোরআন অবতীর্ণ হল। তিনি মাথা ওঠালেন, তার চেহারায় আনন্দ উথলে উঠতে দেখলাম। তিনি হাত দিয়ে নিজের কপাল মুছে বললেন, আয়েশা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার নির্দোষ হবার ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী জীবনের শেষ মুহূর্তের বিবরণ তুলে ধরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কক্ষের পর্দা সরালেন, তারপর সাহাবীদের দিকে তাকিয়ে দেখলেন তারা নামাজ পড়ছে। মনে হলো যেন তার চেহারা বইয়ের পাতার মতো। তিনি মুচকি হাসলেন। তাকে যে শ্রদ্ধা জাগানিয়ে প্রভাব আল্লাহ দান করেছিলেন, এর সাথে তার হাসি সামঞ্জস্যপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনও এমনভাবে হাসতে দেখিনি যে তার মুখের আলা জিহ্বা দেখা যায়, বরং তিনি মুচকি হাসতেন, কখনও পুরোপুরি হাসতেন না। সাহাবিদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের চিত্র বর্ণনা করতে গিয়ে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবিগণ জাহেলি যুগের আলোচনা করে সশব্দে হাসতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মৃদু হাসতেন। হাসার সময় তার দুই পাশের দাঁত প্রকাশ পেত খুবই কম। এটাও জেনে রাখা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনে একদিনও অট্টহাসি দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণে অকারণে অধিক হাসতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক হেসো না, কেননা অধিক হাসি অন্তরকে নির্জীব বানিয়ে দেয়। নবীজির হাসি মুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাস্যোজ্জ্বল চেহারা এবং প্রশস্ত হৃদয় নিয়ে মানুষকে স্বাগত জানাতেন, আর এই কারণেই প্রত্যেক সাহাবি মনে করতেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটজন এবং প্রিয়ভাজন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সৎ কাজকে তুচ্ছ মনে করো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাতের মতো বিষয় হয়ে থাকে। তিনি আরও বলেন, তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসিও সাদাকা। তার কান্না ও বেদনার প্রকাশভঙ্গি। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না ছিল হাসিরই সহজাত। তিনি উঁচু আওয়াজে কাঁদতেন না, যেমন সশব্দে হাসতেন না, কেবল তার দুচোখ অশ্রু ঝরাত অঝরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক মানবীয় প্রকৃতির মতোই কোনো আত্মীয় ও প্রিয়জনের মৃত্যুতে কাঁদতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইব্রাহিমকে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মৃত্যুপ্রায়। নবীজির দু চোখ গড়িয়ে পানি পড়তে লাগল। তিনি বললেন, চোখ অশ্রু ঝরায়, হৃদয় বিষণ্ণ হয়, আমার প্রতিপালক যে কথায় সন্তুষ্ট তাই আমরা বলি। ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মেয়ের দাফনের সময় উপস্থিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসেছিলেন, দেখলাম তার দু চোখ গড়িয়ে অশ্রু ঝরছে। মুতার যুদ্ধের ব্যাপারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ও তার সাথীদের শাহাদাতের সংবাদ দিয়ে বললেন, জায়েদ পতাকা তুলে নিয়েছে, সে শহীদ হল। তারপর জাফর পতাকা ধরেছে, সেও শহীদ হয়ে গেল। এবার আবদুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা হাতে নিয়েছে, সেও শহীদ হয়েছে। বর্ণনাকারী বলেন, নবীজির দু চোখ তখন অশ্রু ঝরাচ্ছিল। নবীজির কথা বলার ধরন, কখনো একটি কথাই মানুষের পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন সুস্পষ্টভাবে এবং সবিস্তারে, শ্রোতা মাত্রই তার কথা বুঝত এবং আয়ত্ত করতে পারত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কথা বলতেন যে কেউ গণনা করতে চাইলে গুনতে পারত। বিষয়টি আরও স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যেমন দ্রুত কথা বলো সেভাবে কথা বলতেন না, তিনি কথা বলতেন থেমে থেমে, প্রত্যেক শ্রোতা তার কথা বুঝতে পারত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা তিনবার পুনরাবৃত্তি করতেন যেন তা বুঝে নেওয়া যায়। তার উপদেশের ধরন, সাহাবেদের তিনি উপদেশ দিতেন বটে, কিন্তু অতিরঞ্জন করতেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপদেশ দিতেন মাঝে মধ্যে, যেন আমরা বিরক্ত না হই। তার উপদেশের প্রভাবে বিবরণ দিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজির সামনে থাকলে তিনি আমাদের জান্নাত জাহান্নামের কথা আলোচনা করতেন এমনভাবে যেন সেগুলো আমাদের চোখের সামনে। ভাষণ কিভাবে দিতেন? কথাশাস্ত্রে ভাষণ সবচেয়ে প্রভাবশীল এবং প্রচারণার জন্য সবচেয়ে কার্যকরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত, আওয়াজ উচ্চকিত হতো এবং তার রাগ তীব্র হতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের একটি অংশ বর্ণনা করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আকাশমণ্ডলী গুটিয়ে নেবেন, এরপর ডান হাতে একে ধরবেন আর বলবেন, আমি মালিক, কোথায় অহংকারীরা, কোথায় দম্ভকারীরা। এরপর জমিনকে বাম হাতে গুটিয়ে নেবেন আর বলবেন, কোথায় অহংকারকারীরা, কোথায় দম্ভকারীরা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখলাম ভাষণের প্রচণ্ডতায় মিম্বার নিচ থেকে দুলছে, এমনকি আমি বলবো ভাবছি মিম্বারটা কি নবীজিকে নিয়ে পড়ে যাবে। অন্য এক ভাষণ সম্পর্কে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষণে বলতে শুনেছি, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছি। এত জোরে বললেন যে কেউ বাজারে থাকলেও সেখান থেকে এই আওয়াজ শুনতে পেত, এমনকি তার কাঁধ থেকে চাদরটি নিচে পড়ে গেল। ভাষা এবং অলঙ্কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল অক্ষরে সংক্ষিপ্ত, অর্থে সমৃদ্ধ, কৃত্রিমতা বিবর্জিত এবং লৌকিকতা মুক্ত। দীর্ঘ ভাষণ অল্প কথায় উঠিয়ে আনতেন। জিমাদ রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটিও আমরা এখানে আলোচনা করতে পারি, যা এর জীবন্ত সাক্ষী এবং কৃত্রিমতা ও লৌকিকতা বিবর্জিত বাস্তবতা। এই ঘটনা তার ভাষা ও অলঙ্কার সম্পর্কে অগাধ জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জিমাদ মক্কায় আসল। সে আসলে জিনের আসর প্রভৃতির জন্য ঝাড়ফুঁক দিত। সে মক্কার কতিপয় নির্বোধ লোকদের মুখে শুনল যে মুহাম্মদ একজন পাগল। সে বলল, যদি আমি এই লোকটিকে দেখি হয়তো আল্লাহ আমার হাতে তাকে সুস্থ করবেন। তাই সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসলামের সাথে সাক্ষাৎ করল, বলল, মুহাম্মদ, আমি তো ঝাড়ফুঁক দেই, আল্লাহ যাকে চান আমার হাতে নিরাময় করেন, তোমার জন্য কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকল প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি এবং তার কাছেই সাহায্য চাই। তিনি যাকে হেদায়েত দেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না এবং যাকে ভ্রান্ত বানান তাকে কেউ হিদায়ত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, কোনো সমকক্ষ নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল। অতঃপর কথা হল, সে বলল, এই বাক্যগুলো আমাকে আবার বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে শোনালেন। সে বলল, আমি গণকের কথা শুনেছি, জাদুকরের কথা এবং কবিদের কবিতাও শুনেছি, কিন্তু তোমার এই শব্দগুলোর মতো কোনো বাক্য আমি শুনিনি। এগুলো সমুদ্রের গভীর পর্যন্ত পৌঁছে গেছে। এরপর সে বলল, তোমার হাত দাও, আমি ইসলামের ওপর তোমার বায়াত গ্রহণ করব। সাহাবি বলেন, তারপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত গ্রহণ করেছে। এমন আরও অনেক ঘটনা আছে যা সময় স্বল্পতার জন্য আমরা বর্ণনা করতে পারছি না। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।